মুবল্লিগ হব সুন্নতে খুব চর্চা করব সুন্নতে দয়া করো হে শাহে মদিনা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرن الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف في اسلامي برد دشتك نطرك غبير منجوك شوكر بيان صبون قرون কারণ অন্য মনস্ক হয়ে এদিক সেদিক দেখতে দেখতে কে আসছে কে যাচ্ছে দেখে দেখে বায়ান শ্রবণ করলে এর যে বারাকাত এর যে ফজিলত রয়েছে তা আমাদের থেকে হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাজিদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আমার শেখে তরিকত আমির আলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামত বরকাতুল আলিয়া একটা হাদিসে পাক নকল করেন, রাসূল পাক সাহেবে লৌলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান ওয়াল কিরাতু মিসলু উহুদিন, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তার আমল নামায় তার জন্য এক কিরাত সওয়াব দেখে দিবেন। আর এক কিরাত হচ্ছে উহুদের উহুদ যে পর্বত রয়েছে ওই পর্বতের সমান। সুবহানাল্লাহ, শুধু একবার দরুদ শরীফ পাঠ করলে প্রিয় ইসলামী বেরাম যে আমল যে স্বয়ং আল্লাহ তাআলা করেন ফেরেশতারাও করেন এবং যারা ইমানদার রয়েছে তাদেরকে পড়ার জন্য আদেশ দেন, তো ইনশাআল্লাহ আমরাও নিয়োগ করি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। মসজিদের বরকতে একবার দরুদ শরীফ পাঠ করুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী বেরা, হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, ভালো কাজের পূর্বে যত ভালো নিয়ত হবে সওয়াব তত বৃদ্ধি পাবে। যদি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত না হয় ওই আমলের সওয়াব পাওয়া যায় না। ইনশাআল্লাহ আমরাও নিয়ত করি বায়ান শ্রবণ করার পূর্বে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য বায়ান শ্রবণ করব। যা আলোচনা হবে এর উপর আমল করব, যারা অনুপস্থিত তাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমিও নিয়ত করছি যে আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য বায়ান করব, বায়ানে যা আলোচনা করব নিজেও আমল করব, এবং যদি বায়ানের মধ্যে কোনো ভুল ত্রুটি প্রকাশ পায় আর কেউ যদি আমাকে সংশোধন করে দেয় আমাকে বিনয়ী অবস্থায় পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়তের উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী বেরা, আজকে বায়ানের বিষয়বস্তু হচ্ছে যে নফস প্রবৃত্তির অনুসরণের যে দংশলীলা, প্রবৃত্তি অনুসরণ করলে কি দংশ রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। মাকতাবাতুল মদিনার দ্বিতীয় খণ্ড বিশিষ্ট কিতাব অয়ুনুল হিকায়াতের প্রথম খণ্ডের 367 পৃষ্ঠায় রয়েছে সিলসিলায়ে কাদিরিয়া রাজবিয়ার প্রসিদ্ধ বুজুর্গ হযরত সাইয়্যিদুনা আবুল কাসিম জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, এক রাতে আমি খুবই অস্থির হয়ে উঠলাম। আমি আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত রইলাম, কিন্তু কোনোভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। আমি খুবই চেষ্টা করলাম যে ইবাদতে একনিষ্ঠতা এবং বিনয় ও নম্রতা সৃষ্টি করা, কিন্তু আমি সেই চেষ্টায় সফল হতে পারলাম না। অতঃপর আমি কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলাম, কিন্তু তবুও একনিষ্ঠতা এবং মনের প্রশান্তি অর্জিত হল না। আমি খুবই চিন্তিত হলাম, আজ এমন কি হলো যে আমার আল্লাহ তাআলার ইবাদতে একনিষ্ঠতা অর্জিত হচ্ছে না এবং আমার প্রশান্তি আমার নিকট থেকে দূর হয়ে গেছে। অবশেষে রাতের শেষ প্রহরে আমি আমার চাদরটি কাঁধে জড়িয়ে নিলাম এবং ঘর থেকে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই পথে এক ব্যক্তিকে দেখলাম যে চাদর মুড়িয়ে শুয়েছিল। যখন আমি তার নিকটে গেলাম, তখন সে মাথা তুলে আমাকে জিজ্ঞাসা করল, তুমি এত চিন্তিত কেন? কিয়ামত কি সংগঠিত হয়ে গেছে? আমি বললাম, কিয়ামতের নির্ধারিত দিনটি কি এসে গেছে? সেই ব্যক্তি বলল, না, বরং আমি তো এটা জানতে চাই যে তুমি কি মনের অস্বস্তি এবং অস্থিরতার কারণে চিন্তিত হয়ে মানসিক শান্তি লাভের আশায় যাচ্ছ? ওই বুজুর্গ হযরত সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই বললেন, জি হ্যাঁ, আসলে আমি মানসিক শান্তি লাভের অন্বেষণে বেরিয়েছি এবং এটা জানতে চাই যে কি কারণে আজ রাতে আমি শান্তি পাচ্ছি না। অতঃপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওই ব্যক্তিকে সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, তোমার কি আমার কোনো প্রয়োজন আছে? সেই ব্যক্তি উত্তর দিল, হ্যাঁ, তোমাকে দিয়ে আমার প্রয়োজন আছে। আমি জিজ্ঞাসা করলাম, বলো কি প্রয়োজন? সে উত্তর দিল, হে আবুল কাসেম রহমতুল্লাহি আলাই, আমাকে বলো, এমন কি কোনো উপায়ও আছে যে অসুস্থতা স্বয়ং ওষুধে পরিণত হয়ে যাবে? আমি বললাম, হযরত সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই বললেন, জি হ্যাঁ, এমন একটি উপায়, এমন একটি পন্থা আছে যাতে অসুস্থতা স্বয়ং ওষুধে পরিণত হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনো, যখন তুমি নফসের প্রবৃত্তির চাহিদার বিরোধিতা করবে, তখন অন্তরের সমস্ত রোগ তোমার থেকে দূর হয়ে যাবে আর এই রোগ ঔষধে পরিণত হয়ে যাবে। এই কথা শুনে ওই লোকটি মনের গভীর থেকে একটি বাষ্পরুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আজ রাতে আমাকে এই প্রশ্নের উত্তর সাতবার এভাবে দেওয়া হয়েছে, কিন্তু আমার বাসনা ছিল যে আপনার মুখে এই প্রশ্নটির উত্তর শুনব। ওই ব্যক্তিটি বললেন যে স্বপ্নে আমাকে এই উত্তরটি, অর্থাৎ কোন প্রশ্নের উত্তর, যে এমন কোনো উপায় আছে, এমন কি কোনো পন্থা আছে যা যে অসুস্থতা স্বয়ং ঔষধে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই প্রশ্নের জবাব কিন্তু সাতবার তিনি স্বপ্নে পেয়েছেন, কিন্তু ইনার মনের বাসনা ছিল যে ওই প্রশ্নের জবাব যেন সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদী থেকে শুনেন। সুবহানাল্লাহ, আপনার মুখে এই প্রশ্নটির উত্তর শুনব এই মনের বাসনা আমার ছিল। আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে আমার এই আশাটুকু পূরণ হয়ে গেল। সুবহানাল্লাহ, এবং আমি আপনার মুবারক জবান হতে আমার প্রশ্নের উত্তর শুনলাম। এ বলে লোকটি সেখান থেকে চলে গেল এবং এরপর আর কখনো ওই ব্যক্তিটির দেখা হয়নি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগণ, আমরা জানতে পারলাম যে এমন একটা অসুস্থতা রয়েছে যে অসুস্থতা স্বয়ং ঔষধে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সেটা হচ্ছে যে যখন তুমি নফসের চাহিদার বিরোধিতা করবে, তখন স্বয়ং এই অসুস্থতা তোমার ঔষধে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, যে রোগ অসুস্থতা কি? নফসের চাহিদার অনুসরণ করা, যে নফস রয়েছে ওই প্রবৃত্তির চাহিদার অনুসরণ হচ্ছে, এই অনুসরণ হচ্ছে একটা রোগ, আর এই রোগের ওষুধ হচ্ছে যেটা চাই সেটার বিরোধিতা করা হচ্ছে ওই রোগের ওষুধ। সুবহানাল্লাহ, যে ওষুধ ওই ওষুধটাই কি হয়ে গেছে, ওষুধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, প্রিয় স্বামী বেরা, যে মনে রাখবেন যে নফসের অনুসরণ মানে কি, জায়েজ ও নাজায়েজ তোয়াক্কা না করে, হালাল হারাম তোয়াক্কা না করে, নফসের সকল চাহিদা পূরণ করার মধ্যে লেগে যাওয়াকে নফসের আনুগত্য বলে। যে নফস রয়েছে ওই নফসের যেটা চাচ্ছে সেটা করা, যেটা চাই সেটা করা, নফসের যে চাহিদা রয়েছে ওই চাহিদা সকল চাহিদা পূরণ করাই হচ্ছে নফসের আনুগত্যতা। ইসলামী ব্যাপার এই নফসের আনুগত্য, নফসের যে অনুসরণ, নফস যেটা চাই সেটা করার মধ্যে কি ক্ষতি রয়েছে। আসুন সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বিষয় ধ্বংসের দিকে নিক্ষেপ করে দেয়। সেই তিনটি বিষয় কি, যা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করে, একটা হচ্ছে লোভ ও লালসায় মগ্ন থাকা, দুই বান্দা নিজের উপর গর্ব করা, তিন নম্বর হচ্ছে নফসের চাহিদার অনুসরণ করা। এই তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ধ্বংসের মধ্যে নিক্ষেপ করে দেয়। প্রিয় ইসলামী বেরা, নফসের চাহিদার এই অনুসরণ, এই আনুগত্যতা কত জঘন্য বিষয় রয়েছে যা মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রিয় ইসলামী বেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগণ, যে আমরা শুনলাম নফসের অনুসরণের মধ্যে কি ক্ষতি রয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে যারা নফসের অনুসরণ করে তাদেরকে নিন্দা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন, তারজুমাই কানজুল ইমান, অতঃপর তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ আসলো যারা নামাজসমূহ নষ্ট করেছে এবং নিজের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে, সুতরাং অনতি বিলম্বে তারা দুযোগের মধ্যে গাইয়ু এর জঙ্গল পাবে। প্রিয় ইসলামী বেরা উম্মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগণ, কোরআনুল করিমে ওই ব্যক্তিদেরকে কেমন নিন্দা করেছেন যারা সব সময় নফসের চাহিদার পূরণের মধ্যে ব্যস্ত রয়েছে। যে সমস্ত লোক নফস যেটা চায় সেটা করার মধ্যে ব্যস্ত, নফসের সকল চাহিদা পূরণ করে, তাদেরকে কেমন নিন্দা করেছেন এবং তাদেরকে জাহান্নামের একটা গাইয়ু নামক একটা জঙ্গল রয়েছে, তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। প্রিয় ইসলামী বেরা, হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের অধীনে উদ্ধৃত করেন, হযরত সাইয়্যিদুনা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে অতি শীঘ্রই আমার উম্মতের মধ্য থেকে আহলে কিতাব এবং আহলে লবণ ধ্বংস হয়ে যাবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে কিতাব কারা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সকল লোক যারা কিতাব এই কারণে শিখে যেন এর মাধ্যমে ইমানদারদের সাথে ঝগড়া করে, নাউযুবিল্লাহ। এবং আমি আবার আরজ করলাম আহলে লবণ কারা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই সকল লোক যারা প্রবৃত্তির নফসের অনুসরণ করে এবং নামাজকে নষ্ট করে দেয়, নাউযুবিল্লাহ, তারা হচ্ছে আহলে লবণ, আর আহলে লবণ এবং আহলে কিতাব ধ্বংস হয়ে যাবে। প্রিয় ইসলামী বেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগণ, যারা নফসের প্রবৃত্তির অনুসরণ করে তারা কখনো সফল কাজ হতে পারবে না, তারা কামিয়াবি অর্জন করতে পারবে না, তারা দিনের দিন তারা ধ্বংসের দিকে নিক্ষিপ্ত হবে, ধ্বংসের দিকে ঝুঁকে পড়বে। প্রিয় ইসলামী বেরা, যে এ নফসের চাহিদা এটা কি? নফস চাচ্ছে গুনাহ করার, নফস চাচ্ছে আজকে ভালো ভালো খানা মজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে, একটু খেয়ে নি, পেট ভর্তি করে খেয়ে নি। যখন আমি নফসের চাহিদা পূরণ করলাম, পেট যখন ভরে নিলাম, দেখবেন পেট ভারী হয়ে গেছে। এখন কি আপনার ইবাদতের মন লাগবে? কখনো লাগবে না। আপনি একটু চিন্তা করুন, যখন পেট খালি থাকে আর যখন পেট বড় থাকে, কখন আপনার ইবাদত করে প্রশান্তি লাভ করতে পারেন? যখন আপনার পেট খালি থাকবে, আপনার যখন পেট ভর্তি করে আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজের যে প্রশান্তি এটা কখনো আপনি অর্জন করতে পারবেন না। প্রিয় ইসলামী, এর নফ যে নফ চেয়েছিল যে একটু বেশি খাই, আজকে ভালো ভালো খাবার রয়েছে খেয়ে নিলাম, যে টিভির স্ক্রিনের মধ্যে একটা ফিল্ম একটা ড্রামা চলতেছে একটু দেখে নি না, নফ চাচ্ছে একবার দেখে নি আর দেখবো না। প্রিয় ইসলামী বেরা, এই নফসের চাহিদা পূরণ করতে গিয়ে একবার যখন দেখেছি, তখন সেই আমার মনের মধ্যে আবার দেখার আবার করার একটা আগ্রহ সৃষ্টি হলো। এটা ওই নফসের অনুসরণ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী বেরা, নফসের মানুষের নফসের মধ্যে তিনটা রূপ রয়েছে, একটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, এই নফসের যে প্রথম রূপ হচ্ছে নফসে আম্মারা, যেটা মানুষকে বান্দাকে শুধু গুনাহ করার জন্য আদেশ দিবে, শুধু গুনার দিকে নিয়ে যাবে, ভালো কাজ করতে দিবে না। এই নফস কোনো আফসুসও আনবে না, অনুতপ্তও আনবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, যেটা আপনাকে যার নফস নফসে লাওয়ামা, গুনাহ করলাম এরপর অনুতপ্ত আসবে, কেন আমি গালি দিলাম মুসলমানকে, কেন আমি আমার ভাইকে গালি দিলাম, কেন আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, কেন আমি নামাজ কাজা করে ফেললাম। ইসলামী বেড়া, সেই অনুতপ্তের মধ্যে আনবে। গুনাহ করার পর যেটা অনুতপ্ত আছে, আমাদের নফসের লাওয়ামা আছে বিদায়, আমরা যখন গুনাহ করে ফেলি নফসের তাড়নায়, নফসের দুঃখায় পরে যখন আমরা গুনাহ করে ফেলি, তখন আমাদের অনুতপ্ত আছে, ইস কেন করলাম, এই কাজটি কেন করলাম, ফজরের নামাজ কেন কাজা হয়ে গেছে আমার, আমি কেন টিভির স্ক্রিনে বসে অল্পক্ষণের জন্য ফিল্ম ড্রামা দেখলাম, এটা অনুতপ্তের মধ্যে আসবে, যার নাম নফসে লাওয়ামা। তিন নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ, যারা আউলিয়ে কেরাম রয়েছেন তাদের নফস হচ্ছে নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ, যে নফস বান্দাকে শুধু ভালো কাজের জন্য আদেশ দিবে, সুবহানাল্লাহ, ভালো কাজের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা নফসে মুতমাইন্নাদেরকে সম্বোধন করে বলল, হে নফসে মুতমাইন্না, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে দৌড়াও। সুবহানাল্লাহ, যার নফস নফসে মুতমাইন্না, সে তার শুধু কামনা বাসনা হচ্ছে ভালো কাজ করা, ভালো কাজ করে সে শান্তি পাবে। আর যদি মানে একটা মুহূর্ত যেন ইবাদতের মধ্যে ইবাদত বিহীন না কাটাই, সেই শুধু এই আগ্রহে থাকবে, শুধু ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করার বেশি ইচ্ছা থাকবে, সময় পেল চাকরি থেকে ব্যবসা থেকে, তখন সেই কি করবে, ভালো কাজ করবে, কোরআন কেমে তেলাওয়াত করবে, ইলমে দীন অর্জন করবে। যার নাম নফসে মুতমাইন্না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী বেরা, ও মাদানি চ্যানেল দর্শক শ্রোতাগণ, আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনগণ এই নফসের বিরোধিতা কেমন ছিল? নফ যেটা চায়, তাদের একটা অভ্যাস ছিল যে নফ যখন যেটা চাইবে সেটার বিরোধিতা করবে। সুবহানাল্লাহ, আমরা এক বুজুর্গের ঘটনা শ্রবণ করি, হযরত সাইয়েদুনা জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাই, তিনি ঈদের দশ বছর ঈদের দিন মিষ্টান্ন ভালো খাবার কখনো খান নাই, নফসের বিরোধিতা করতেন। নফস চাইতো যে ভালো খাবার খান, আজকে ঈদের দিন, তিরিশ দিন তো রোজা রেখেছেন, এক মাস রোজা রেখেছেন, আজকে ঈদের দিন কিছু ভালো খাবার খান, নফস চাইতো আর ইনি 10 বছর পর্যন্ত নফসের বিরোধিতা করতেন। সুবহানাল্লাহ, যখন একাদশ বছর হলো তখন নফস আবার পরামর্শ দিল যে আজকে এদের দিন এক চুকিয়ে নিন, এতে কি কোনো সমস্যা হবে না। তখন তিনি নফসের সাথে সন্ধি করে নিলেন, চুক্তি করে নিলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব, ওই 2 রাকাতে পুরো কুরআনুল কারীম খতম করব, এরপর আমি মিষ্টান্ন গ্রহণ করব, তোমার কথা মতো চলব। সুবহানাল্লাহ, প্রিয় প্রিয় ইসলামী বেরা, তাদের মন মানসিকতা কেমন ছিল? আজকে নফস যেটা চায় যতটুকু চাই এর চেয়েটা আমরা বেশি করি। নফস চাচ্ছে আজকে আমার ভাইয়ের, আমার বোনের, আমার আত্মীয় স্বজনের বিবাহের দিন, এই রাতটা গল্প গুজব নাফরমানির মধ্যে, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে একটু কাটিয়ে দিই না একদিনের জন্য। প্রিয় ইসলামী বেরা, যদি ওই কাজের জন্য যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় তখন আমার কি অবস্থা হবে? তো ওই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই সন্ধি করে নিলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব, এই 2 রাকাতে আমি পুরো কুরআনুল কারীম খতম করব, এরপর তোমার কথা অনুযায়ী চলব। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই 2 রাকাত নামাজ আদায় করলেন এবং 2 রাকাত নামাজের মধ্যে পুরো কুরআনুল কারীম 30 পারা কুরআন খতম করলেন। যখন খতম নামাজ শেষ করলেন তখন তিনি মিষ্টান্ন যখন মুখে নিলেন তিনি অস্থির হয়ে সেটা রেখে দিলেন। কেন রেখে দিলেন? নফস বলতে লাগলো যে আমি 11 বছর পর আপনার উপর জয়ী হয়ে যাচ্ছি। এই কথা নফস বলতে লাগলো, এনাদের তো কাফর রয়েছে, আমরা তো আমাদের সেই তো ক্ষমতা নেই যে নফস কি বলতেছে এটা আমার জন্য খারাপ নাকি আমার জন্য ভালো, এটা আমরা কখনো পার্থক্য করতে পারবো না। কিন্তু জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহ যখন মিষ্টান্ন মুখে নিলেন, মুখের সামনেও গ্রহণ করলেন, সাথে সাথে তিনি রেখে দিলেন। এবং এর পরে কিছুক্ষণ পরে একটা থালা ভর্তি এক ব্যক্তি, এক বুজুর্গ ব্যক্তি, তিনি মিষ্টান্ন খাবার নিয়ে হযরত সাইয়্যিদুনা জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ, এবং বললেন আমি এই খাবার রাতে আমার জন্য তৈরি করেছি, আমি যখন রাতে ঘুমালাম স্বপ্নে পিয়ারে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলাম, এবং সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই খাবার তুমি আমার বান্দা জুন্নুন মিসরির জন্য নিয়ে যাও এবং তাকে বলো এখান থেকে যেন কিছু খেয়ে নেই। সুবহানাল্লাহ, যখন এই কথা বললেন যে আমি স্বপ্নে রাসূলের পাকের দিদার করলাম আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে মিষ্টান্ন খাওয়ার জন্য অর্থাৎ আমাকে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন আমি অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের অনুগত, তখন তিনি মিষ্টান্ন গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, প্রিয় প্রিয় ইসলামী বেরা, উম্মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগণ, যে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দীনের কেমন নফসের বিরোধিতা ছিল, প্রবৃত্তির কেমন বিরোধিতা ছিল, আর আমাদের অবস্থা কেমন? আমাদের নফস যেটা চাই আমরা সেটা করি, নফস চাচ্ছে একটু মিথ্যা কথা বলি না, একবার বললে কি হয়ে কি হয় এটা আমরা বলে ফেলি। প্রিয় প্রিয় ইসলামী বেরা, এই জন্য আমাদের উচিত হচ্ছে গুনাহ এটা ছোট হোক যেন করতে নেই, আর সওয়াব নেকির কাজ এটা ছোট হোক চাটতে নেই। কেননা প্রিয় প্রিয় ইসলামী বেরা, উম্মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগণ, আমার এই একবার মিথ্যা বলার কারণ যদি আমার উপর আল্লাহ তাআলা দায়িনীভাবে সর্বদা যদি নারাজ হয়ে যায় তখন তো আমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ হয়ে যাবে। প্রিয় প্রিয় ইসলামী বেরা, এই জন্য যে গুনাহ যদি এটা ছোট হোক সামান্যতম হোক যেন এটা না করা চাই, আর নেকির কাজ এটা যদিও ছোট হোক ছাড়তে নেই। আমরা বিশর হাফি রহমতুল্লাহ আলাইহ এর ঘটনা শুনেছি যে তিনি শুধু আল্লাহ তাআলার নামকে তাজিম করার কারণে, বিসমিল্লাহ রহমান রহিম কে তাজিম করার কারণে আল্লাহ তাআলা উনাকে ওলিদের স্তরে সমাসীন করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। এবং নফ যেটা চাই, গুনাহ যদি নফ যদি গুনাহ করতে ইচ্ছা হয় সেটার বিরোধিতা করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী বেন, আমাদের সবার তামান্না হচ্ছে জান্নাত লাভের আমরা আশা করি। আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? অবশ্যই আমরা সবাই জান্নাত লাভের আশা করি। প্রিয় ইসলামী বেরা, আসুন, জান্নাত কারা লাভ করতে পারবে? যারা সবসময় শুধু নফসের চাহিদা পূরণ করে তারা কি জান্নাত লাভ করতে পারবে? প্রিয় ইসলামের নয়। আসুন, কারা জান্নাত লাভ করতে পারবে আর কারা জান্নাত লাভ করতে পারবে না আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী রহমত শাফিয়া উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা জান্নাত ও দোযখকে সৃষ্টি করলেন তখন হযরত জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের দিকে পাঠালেন এবং ইরশাদ করলেন, জান্নাত এবং এর ওই সকল নিয়ামত সমূহ দেখো যা আমি জান্নাত বাসীদের জন্য প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে জিবরীল, যাও জান্নাত এবং জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামত আমি জান্নাত বাসীদের জন্য প্রস্তুত করে রেখেছি তা দেখে আসো। হুজুরে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন হযরত জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আসলেন। জান্নাত এবং জান্নাত বাসীদের জন্য আল্লাহ তাআলার প্রস্তুতকৃত নিয়ামত সমূহ দেখে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, হে আল্লাহ আজ্জাওয়াজাল, তোমার সম্মান ও মহত্বের শপথ, যে এই জান্নাত সম্পর্কে শুনবে সে অবশ্যই এতে প্রবেশ করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। বেশ, আল্লাহ তাআলা আদেশ দিলেন এবং জান্নাতকে পরিশ্রম ও কষ্ট দ্বারা দেখে দেওয়া হলো। জান্নাতকে কষ্ট পরিশ্রম দ্বারা দেখে দেওয়া হলো। অতঃপর হযরত জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা জিবরীল আমিনকে ইরশাদ করলেন, আবার যাও জান্নাত এবং জান্নাত বাসীদের জন্য আমি যে সমস্ত নিয়ামত প্রস্তুত করে রেখে এসেছি তা দেখে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জান্নাতে গেলেন, তখন দেখলেন যে একে পরিশ্রম ও কষ্ট দ্বারা দেখে দেওয়া হয়েছে। হযরত জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহ, তোমার সম্মান ও মহত্বের শপথ, আমার ভয় হয় যে এখন এতে কেউ প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এবার দোযখের দিকে যাও এবং দোযখেরও যে আযাব রয়েছে তা দেখে আসো যা আমি দোযখবাসীদের জন্য প্রস্তুত করে রেখেছি। হযরত জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন যে দোযখের একটি অংশ আরেকটির উপর উঠে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহ, তোমার সম্মান ও মহত্বের শপথ, এমন কোনো মানুষ নেই যারা জাহান্নামের কঠোরতা সম্পর্কে শুনে এতে প্রবেশ করবে। অতএব আল্লাহ তাআলা আদেশে জাহান্নামকে প্রবৃত্তি এবং স্বাদের পর্দা দ্বারা দেখে দিয়ে দেওয়া হলো। অতঃপর জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও আদেশ দিলেন জাহান্নাম পরিদর্শন করার জন্য, দেখার জন্য। জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহ, তোমার সম্মান ও মহত্বের শপথ, আমার ভয় হয় যে এখন এর থেকে কেউ বাঁচতে পারবে না, বরং প্রবৃত্তিতে লিপ্ত হয়ে এতে গিয়ে নিক্ষিপ্ত হবে। আউযুবিল্লাহ। প্রিয় ইসলামী বেরা, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদের উচিত হবে নফসের প্রবৃত্তির যে চাহিদা রয়েছে যখন যেটা চাইবে সেটার বিপরীত করা। কেননা যে এই জাহান্নামকে প্রবৃত্তি দ্বারা দেখে দেওয়া হলো, স্বাদ দ্বারা। আপনি যখন স্বাদ গ্রহণ করবেন, স্বাদের মধ্যে যখন আপনি লিপ্ত হয়ে যাবেন, প্রবৃত্তির অনুসরণে যখন আপনি লিপ্ত হয়ে যাবেন, আপনি শুধু গুনার দিকে যাবেন, আল্লাহ তাআলার নাফরমানির দিকে যাবেন। তখন কি আর জান্নাতের আশা করা যায়? জান্নাতের আশা করা যায় না, কেননা জান্নাতকে কষ্ট ও পরিশ্রম দ্বারা ডেকে দেওয়া হলো। আপনি যদি দুনিয়াতে, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত আমরা বলি, এখানে যদি ভালো বীজ রোপণ করি, তার পরকালে আমরা ওই যে বীজ রোপণ করেছি তার ফল ভোগ করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে।